ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ পরবর্তী নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ের একজন মুখপাত্র।
বাংলাদেশে নাগরিকত্ব আইন পাশ বিষয়ে প্রবাসীদের ওপর প্রভাব নিয়ে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশের প্রস্তাবিত নাগরিকত্ব আইন পাশ হলে প্রায় 15 লাখ প্রবাসী সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। তারা হারাবেন দ্বৈত নাগরিকত্বের সুযোগ, অনেকেই রাষ্ট্রহীন হয়ে পড়বেন। ব্রিটেনের বাংলাদেশি আইনজীবীদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশি।
তাছাড়া রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ তার ভূমিকে নাশকতামূলক কার্যকলাপের জন্য ব্যবহার হতে দেবে না।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তন স্ট্রিং কুইন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রশ্ন তুলেছেন যে চীন সরকার যদি বাণিজ্য ক্ষেত্রে ছাড় না দেয় তাহলে যুক্তরাষ্ট্রের কি এক চীন নীতি অনুসরণ করা উচিত, সোমবার চীন সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 1980 সালের যুক্তরাষ্ট্র চীন যুগ্ম ইশতেহারে যুক্তরাষ্ট্র বেজিংকে চীনের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয় এবং চীনের অবস্থান যে চীন একটা দেশ ও তাইওয়ান তাদেরই একটা অংশ যুক্তরাষ্ট্র তা মেনে নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ভিত্তি হচ্ছে সেই নীতি এবং তিনি ট্রাম্প প্রশাসনকে ওই ইস্যুর গুরুত্বটা উপলব্ধি করার আহ্বান জানান। এ সম্পর্কে বিশ্ব সংবাদের পর বিস্তারিত রিপোর্ট রয়েছে। আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA বলেছে যে রাশিয়া প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে ট্রাম্পের জয়লাভে সাহায্য করার জন্য। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তার বিরূপ সমালোচনা করেন। তিনি প্রশ্ন তুলেছেন গত মাসে ভোটের আগে তারা ওই দাবি করেননি কেন। ট্রাম্প টুইটার বার্তায় দুটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যদি ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন নির্বাচনে জয়ী হতেন তাহলে এবং রিপাবলিকানরা রাশিয়া CIA-র কথা উল্লেখ করতেন তাহলে সেটাকে বলা হতো ষড়যন্ত্র তত্ত্ব। ট্রাম্প আরও বলেন যারা কম্পিউটার হ্যাক করে তাদেরকে ওই কাজ করার সময় ধরতে হয় আর তা না হলে কারা হ্যাকিং করছে তা নির্ধারণ করা খুব কঠিন হয়ে পড়ে। নির্বাচনের আগে এ কথা বলা হয়নি কেন। ট্রাম্পের এইসব শেষ মন্তব্যের আগে ফক্স নিউজ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকার যেটি রবিবার প্রচারিত হয় সেটিতে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA গত মাসের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা বাড়াতে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে যে বক্তব্য রেখেছে তা হাস্যকর। তিনি বলেন তিনি হিলারিকে পরাজিত করায় ডেমোক্র্যাটিক পার্টি আবার একটা অজুহাত তৈরি করেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ পরবর্তী নির্বাচন কমিশন গঠন বিষয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ের জনৈক মুখপাত্র। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়েছে। নতুন যে নির্বাচন কমিশন গঠিত হবে তার অধীনেই 2019 সালে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মুখপাত্র বলেছেন প্রাথমিক পর্যায়ে নির্বাচন কমিশন নিবন্ধিত 5টি রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতি বৈঠক করবেন। রাষ্ট্রপতি তার আলোচনার সূত্রপাত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP-র সাথে আগামী 18ই ডিসেম্বর বলে উল্লেখ করে মুখপাত্র বলেন এরপর তিনি যথাক্রমে জাতীয় পার্টি, LDP, কৃষক শ্রমিক জনতা লীগ এবং জাসদের সাথে 20-22 তারিখের মধ্যে বৈঠক করবেন। BNP-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে একটি স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হবে বলে তিনি আশাবাদী। উল্লেখ্য BNP ইতিমধ্যেই নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে 13 দফা প্রস্তাব জনসম্মুখে তুলে ধরেছে এবং তার রাষ্ট্রপতিকেও প্রদান করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইতিমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রেসিডেন্টের সিরিজ সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার সন্ধ্যায় ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত পিয়ের মায়াদুন এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ওদিকে ভারতের সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। সেখানেই শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষণ স্থির করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। প্রসঙ্গত বলা যেতে পারে, চলতি ডিসেম্বর মাসে ভারতে আসার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর, কিন্তু সফরসূচি ঠিক না হওয়ায় সেই সফর পিছিয়ে যায়। জানা গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এম জে আকবর। সেখানেই প্রধানমন্ত্রী জানান, দুদেশের মধ্যে সমস্যা থাকতেই পারে, কিন্তু তাই বলে বন্ধুত্ব এবং সহযোগিতায় তার প্রভাব পড়া উচিত নয়। তার আশ্বাস, কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ তার ভূমিকে নাশকতামূলক কার্যকলাপের জন্য ব্যবহার হতে দেবে না। পরমাশিস খসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ঢাকার অদূরে গাজীপুরের একটি গার্মেন্টস কারখানার আগুনে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কিছু গার্মেন্টস শ্রমিক জখম হয়েছেন বলে জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সোমবার শহরের সালনা এলাকায় বিকন নিটওয়্যার নামে একটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ধোঁয়ার সৃষ্টি হওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দমকল বাহিনীর সদস্যরা এবং কারখানার শ্রমিকরা স্বল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। আহত শ্রমিকরা জানান, ছয়তলা কারখানা ভবনের দ্বিতীয় তলায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সব শ্রমিক একসাথে নামার চেষ্টা করায় তারা আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে সাম্প্রদায়িক সংহতিতে চির ধরিয়ে ভারত ভাগ করার ষড়যন্ত্র করছে পাকিস্তান, তবে কোনোভাবেই তাদের এই চেষ্টা সফল হবে না। এভাবেই প্রতিবেশী দেশের ওপর অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট।
জম্মু কাশ্মীরের কাঠুয়ায় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, ধর্মের নামে এদেশকে বিভক্ত করার চক্রান্ত করছে পাকিস্তান, যদিও তাদের এই প্রচেষ্টা কোনোদিনই সফল হবে না। 1947 সালে ধর্মীয় কারণেই আমাদের আলাদা হতে হয়েছিল, আমরা ভুলিনি, সমস্ত ভারতবাসী আমাদের ভাই, তা সে হিন্দু মায়ের কুলে জন্মগ্রহণ করুক বা মুসলিম, এখানে হিন্দু মুসলিম শান্তিপূর্ণভাবে সহবস্থান করে। রাজনাথ সিং আরো বলেন, পাকিস্তান যদি সত্যি চায় সেদেশ থেকে সন্ত্রাসবাদ সমূলে তুলে ফেলে দিতে, সেক্ষেত্রে ভারত তাদের পাশে দাঁড়াবে, সহযোগিতাও করবে। প্রত্যেক প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছেন, কিন্তু তারা শান্তির ভাষা বোঝে না। সেই সঙ্গে তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ দুর্বলদের অস্ত্র, সাহসীদের নয়। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এক পর্যবেক্ষক গ্রুপ বলেছে, সিরিয়ার আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই শেষ প্রান্তে পৌঁছে গেছে। অগ্রগামী সরকারি সেনাদের মুখে বিদ্রোহী বাহিনী তাদের সবশেষ শক্ত ঘাঁটিগুলো থেকে প্রত্যাহার করেছে। ব্রিটিশ ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পরিচালক রামি আব্দুল রহমান বলেছেন, অল্প সময়ের ব্যাপার, সম্পূর্ণভাবেই তাদের পতন ঘটবে। এর আগে সিরিয়ান সরকার বিদ্রোহীদের কাছ থেকে দক্ষিণাঞ্চলের একটি এলাকা পুনর্দখল করে। এছাড়া বিরোধী যোদ্ধারা যে বাদবাকি এলাকা নিয়ন্ত্রণ করছিল সেই সব এলাকায় সরকারি বাহিনী বিমান হামলা চালায়। অবজারভেটরি এবং সিরিয়ার সরকারি বার্তা মাধ্যমে বলা হয়, গতকাল আলেপ্পোর বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বাদবাকি এলাকা থেকে আরও হাজার হাজার মানুষ পালিয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার সোমবার ইসরায়েল সফরে যান। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি লাকিড মার্টিনের নির্মিত পরবর্তী প্রজন্মের দুটি F-35 জঙ্গি বিমান সেখানে পৌঁছে গেছে এবং তা উদযাপনের জন্যই তিনি সেখানে গেছেন। কয়েকটি দেশ যারা ওই জঙ্গি জোটের অর্ডার দিয়েছে, ইসরায়েল তাদের অন্যতম, তারা 50টি বিমান ক্রয় করবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আভিগদর লিবারম্যান কার্টারকে স্বাগত জানান তেলাভিভে এক বিমান ঘাটিতে। বিশ্ব সংবাদ শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। চীন বলছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের পদে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এক চীন নীতির অনুসরণ নিয়ে যে মন্তব্য করেছেন তাতে চীন যার পর নাই চিন্তান্বিত বিব্রত। বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন পড়ছেন সরকার কবিরউদ্দিন।
চীন সরকার যুক্তরাষ্ট্রকে বাণিজ্যের রেয়াত দিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের পক্ষে এক চীন নীতি অনুসরণ সঙ্গত হবে কিনা এ নিয়ে জিজ্ঞাসা তুলে ধরছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের পদে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এবং এ নিয়েই চীন যার পর নাই উদ্বেগ ব্যক্ত করেছে আজ সোমবার দিন। 1979 সালে যুক্তরাষ্ট্র চীন এক যৌথ ইশতেহার মারফত বেজিংকে চীনের একমাত্র বৈধ সরকার রূপে স্বীকৃতি প্রদান করেছিল। স্থির হয়েছিল চীনের দাবি মোতাবেক চীনই একমাত্র একক দেশ একটি এবং তাইওয়ান চীনের অংশবিশেষ। চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলছেন ওই নীতি মেনেই গড়ে উঠেছে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক এবং আগামী দিনের ট্রাম্প প্রশাসনকে বিষয়টির গুরুত্ব সম্মুখ অনুধাবন করতে হবে অবশ্যই। চীনের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমস আরও লিখছে আর্থনৈতিক নিষ্পত্তি আলোচনায় তাইওয়ান নীতিকে তিনি দাবার গুটি হিসেবে ব্যবহার করতে পারবেন বলে যে চিন্তা চেতনা পোষণ করে থাকতে পারেন ট্রাম্প সেটা নেহায়েতই বালখিল্য ব্যাপার বলে বিবেচিত হবে এবং পররাষ্ট্রনীতি যে আরও সচেতন অনুসরণ করা দরকার সেটা তাকে বুঝতে হবে। বলা হয় ট্রাম্প যদি তাইওয়ানের আজাদিকে বা অস্ত্র বিক্রির বিষয়টিকে সমর্থন করেন তাহলে আন্তর্জাতিক বিষয়াবলিতে ওয়াশিংটনের সঙ্গে শরিকানায় বসার কোনো অবস্থানই চীনের আর রইবে না এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের জন্য সামরিক ও অন্যান্য মদত যোগানোর বিষয়টিও অগ্রাহ্য নাও হতে পারে। রবিবার ফক্স নিউজ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইয়ং ওয়েনের সঙ্গে তাঁর টেলিফোন আলাপের পক্ষাবলম্বনে বক্তব্যের অবতারণা করেন। 1979 সালের পর অর্থাৎ তাইওয়ানকে এক চীন দেশের অংশ হিসেবে মেনে নেবার পর যুক্তরাষ্ট্রের কোনো গদ্যীনসীন প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত কারোর সঙ্গে তাইওয়ানের কোনো নেতা নেত্রীর এটাই ছিল প্রথম যোগাযোগ। ট্রাম্প ওই সাক্ষাৎকারে এও বলেন যে তিনি কি করবেন কি বলবেন চীন কি তাকে সেটা বলে দেবে। বলেন বাণিজ্য সহ অন্যান্য বিষয়াবলীর সংশ্লিষ্টতা ব্যতীত রেখে ওই এক চীন নীতি কেনই বা আমাদের জন্য বাধ্যতামূলক হতে হবে। চীনের মুদ্রানীতি নিয়েও ট্রাম্প চীনের বিরূপ সমালোচনা করেন। বিরূপ সমালোচনা করেন তিনি দক্ষিণ চীন সাগরে তার সামরিক অবস্থান ও সম্ভার গড়বারও এবং প্রতিবেশী উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পরিচালনায় নিবৃত্ত করতে তার অপারগতার জন্যও। চীনের মুদ্রার অবমূল্যায়নে আমাদের অসুবিধা হচ্ছে বিস্তর। আমরা করি না অথচ ওরা সীমান্ত পেরুতে আমাদের পণ্যের ওপর শুল্ক বসায় বেদম। দক্ষিণ চীন সাগরে বিশাল ঘাঁটি গড়ছে ওরা। উত্তর কোরিয়ার ব্যাপারে আমাদের মদত দিচ্ছে না কিছুই। উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, ও ব্যাপারেও চীন কিছু করছে না, বলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ওই ফক্স নিউজের সাক্ষাৎকারে বলেন গোয়েন্দা বিভাগের তরফ থেকে অবহিতকরণ নিত্যদিন প্রয়োজন তাঁর নেই, পুনরাবৃত্তির কোনো দরকার তার পড়ে না। ট্রাম্প বলেন 20 জানুয়ারি প্রেসিডেন্ট পদে অধিষ্ঠানের পর তাঁর প্রাপ্তবয়স্ক সন্তানেরা এবং তাঁর ট্রাম্প কোম্পানির কর্তা ব্যক্তিরা তাঁর বৈশ্বিক ব্যবসা বাণিজ্য চালাবেন, ব্যবস্থাপনার কোনো কিছুতেই থাকবেন না তিনি আর। ক্ষমতারোহণের পর কিভাবে তিনি ট্রাম্প সংস্থার সঙ্গে নিজের দূরত্ব রক্ষা করে চলবেন সে পরিকল্পনার বিবরণ তিনি দেবেন আগামী বৃহস্পতিবার। পরিবেশ রক্ষা বিষয়ে এবং প্যারিসে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বিষয়ে যে ঐকমত্য হয়েছে সে ব্যাপারে তিনি খোলা মন নিয়ে চলবেন বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশের প্রস্তাবিত নাগরিকত্ব আইন পাশ হলে প্রায় 15 লক্ষ প্রবাসী সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন, জানাচ্ছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশের প্রস্তাবিত নাগরিকত্ব আইন পাশ হলে প্রায় 15 লাখ প্রবাসী সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। তারা হারাবেন দ্বৈত নাগরিকত্বের সুযোগ, অনেকেই রাষ্ট্রহীন হয়ে পড়বেন। ব্রিটেনের বাংলাদেশি আইনজীবীদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশি সেন্টার ফর পলিসি ডায়ালগ এই অভিমতি ব্যক্ত করেছে। রোববার লন্ডনে অনুষ্ঠিত এক সেমিনারে বলা হয়, এই আইনটি সংবিধানের সঙ্গে অসাংঘর্ষিক। এই সংগঠনের অন্যতম নেতা ব্যারিস্টার আতাউর রহমান প্রস্তাবিত আইনের বিরোধিতা করে বলেন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্স, সুইডেন সহ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন।
প্রবাসীদের অধিকার সংরক্ষণ করা এবং 1951 সিটিজেনশিপ অ্যাক্ট থেকে 1972 অর্ডিন্যান্স, যেটা টেম্পোরারি প্রভিশনে যা কিছু সংরক্ষিত ছিল তা পুনরায়, কারণ ডুয়াল সিটিজেনশিপ প্রায় 20 লক্ষ ডুয়াল ন্যাশনাল আমাদের হিসাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সমগ্র।
গত ফেব্রুয়ারি মাসে আইনটি মন্ত্রিসভায় অনুমোদন লাভ করে, এখন সংসদে পাশের অপেক্ষায় রয়েছে। এই আইন কার্যকর হলে যাদের দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে তারা কেউ সংসদ নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কোনো সরকারি চাকরির সুযোগও থাকবে না তাদের জন্য, কোনো রাজনৈতিক সংগঠনও যোগ দিতে পারবেন না তারা। ব্রিটিশ বাংলাদেশি সেন্টার ফর পলিসি ডায়ালগ আইনটির বিরুদ্ধে ব্রিটেনের বিভিন্ন শহরে জনমত তৈরির উদ্যোগ নিয়েছে। আগামী মাসের শেষের দিকে তারা একটি সর্বদলীয় প্রতিনিধি দল দেশে পাঠাবে। তারা প্রস্তাবিত আইনের সংশোধনে একটা খসড়া আইনমন্ত্রী আনিসুল হকের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
বাংলাদেশে 3 পার্বত্য জেলা বাদে 61 জেলায় আগামী 28 ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে নাসরিন হুদা বিথি।
3 পার্বত্য জেলা বাদে 61টি জেলায় আগামী 28 ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে 22 জেলায় চেয়ারম্যান পদের জন্য কোনো ভোট গ্রহণ হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে এই 22 জেলার প্রার্থীরা। এদিকে 39 জেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 124 জন প্রার্থী। অর্থাৎ ওইসব জেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে রয়েছেন। বিএনপি দাবি করছে এই নির্বাচন সংবিধানের মূল চেতনা পরিপন্থী, আর অধিকাংশ ইউনিয়ন, উপজেলা পরিষদ ও পৌরসভায় ক্ষমতাসীনরা পদে আছে বলে জাতীয় পার্টিও এই নির্বাচনকে মূল্যহীন মনে করছে। চেয়ারম্যান ছাড়াও প্রতিটি জেলায় 15 জন সাধারণ সদস্য ও 5 জন নারী সদস্য নির্বাচিত হবেন। জেলা পরিষদে মোট ভোটার রয়েছে 63,143 জন, এর মধ্যে পুরুষ 48,343 জন ও নারী 14,800 জন। নাসির হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতীয় অর্থনীতিতে নগদ টাকার ব্যবহার কমাতে সরকারের কি পরিকল্পনা, এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
পশ্চিমী দেশগুলিতে নগদ টাকার লেনদেন ক্রমশই কমে চলেছে। ভারতের অর্থনীতিকেও যথাসম্ভব ওই রকমই ক্যাশলেস বা নগদহীন করে তুলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যে কলকারখানার শ্রমিকদের বেতন দিতেও নগদ টাকার বদলে চেক বা ব্যাংক থেকে ব্যাংকে ইলেকট্রনিক মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম প্রবর্তন করতে চায় ভারত সরকার। এই জন্য শিগগিরই বদল আনা হবে সেই 1936 সালের পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট এ। সরকার এও মনে করছে যে অনেক সময় শ্রমিকদের ন্যূনতম বেতন মালিকপক্ষ ফাঁকি দেয়। নগদে বেতনের বদলে ব্যাংকের মাধ্যমে বেতন দিলে প্রাপ্য বেতনে কারচুরি বন্ধ হবে। টাকার নোটের প্রয়োজন গেলে আগেকার সংখ্যায় আর নোটও ছাপতে হবে না। নিয়ম বদলে কম বেতনভোগী শ্রমিকরাই বেশি উপকৃত হবেন বলে সরকারের দাবি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করছে যে সংক্রামক সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা অচিরেই সারা বিশ্বজুড়ে এক মহামারীর রূপ নিতে পারে। এ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভার সদর দপ্তর থেকে লিসা শ্লাইন এই প্রতিবেদনটির বাংলা রূপান্তর শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
বিগত 10 বছর ধরে সর্দি জ্বরের টিকা যথেষ্ট জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই মহামারীর বিপদ একটা সংকটের চেহারা নিয়েছে। 10 বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছিল যে সারা পৃথিবীজোড়া প্রায় সমস্ত দেশই এই সংক্রামক মহামারী রুখতে প্রস্তুত নয়। সেই সময় H5N1 নামক এক পক্ষীবাহিত জীবাণুর সংক্রমণের ফলে এই মহামারী আরও ভয়াবহ রূপ নিয়েছিল। তারপর গত 10 বছর ধরে এই মহামারী রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে অনেক কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছিল। রূপ দেওয়া হয়েছিল গ্লোবাল অ্যাকশন প্ল্যান, অর্থাৎ বিশ্বব্যাপী কর্মপরিকল্পনার। এই কার্যক্রম এখন প্রায় শেষের দিকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 2006 সালে সারা বিশ্বে সংক্রামণ প্রতিষেধক টিকা তৈরি হতো 1600 কোটি, যার পরিমাণ 2016 সালে গিয়ে দাঁড়িয়েছে 6200 কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ অ্যান্ড ইনোভেশন সিস্টেমস দপ্তরের সহকারী মহাপরিচালক মেরি পল কেনি জানাচ্ছেন যে গত 10 বছরে ফ্লু অথবা সর্দি জ্বরের মহামারীর নিরাময়ের জন্য সারা বিশ্বে অনেক অগ্রগতি হয়েছে। তিনি বলেন যে 2006 সালে একমাত্র ধনী দেশগুলোতেই এই প্রতিষেধক টিকাটির উৎপাদন হতো, কিন্তু বর্তমানে 14টি উচ্চ মধ্যম আয়ের দেশগুলি নিজেদের দেশেই এই টিকা উৎপাদনে সমর্থ হয়েছে।
We are certainly better prepared for an influenza pandemic than we were 10 years ago. But we must not lose the momentum and we are still facing the
Kenny বলেন যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই সংক্রমণের প্রকোপ রুখতে অনেক বেশি প্রস্তুত, কিন্তু তা সত্ত্বেও আমাদের ভুললে চলবে না যে এই সর্দি জ্বর অসুখ 2016 সালে এক মহামারীর রূপ নিতে পারে। কেনি আরো বলেন যে 2006 সাল থেকে যেসব দেশে জাতীয় স্তরে টিকাদানের নীতি চালু আছে তাদের সংখ্যাটা 74 থেকে গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 115। ঘানা বিশ্ববিদ্যালয় অধ্যাপক উইলিয়াম অ্যাম্ফোপো হলেন গিয়ে গ্লোবাল অ্যাকশন প্ল্যান, অর্থাৎ এই বিশ্বব্যাপী কর্মপরিকল্পনার একজন পরামর্শদাতা অথবা উপদেষ্টা সদস্য। তিনি ভয়েস অফ আমেরিকাকে জানান যে এই গ্লোবাল অ্যাকশন প্ল্যান করার ফলে আফ্রিকান মহাদেশে টিকা উৎপাদনের ক্ষমতা বিশেষ কিছু বাড়েনি।
Technology transfer was, you know, provided for developing countries, and South Africa and Egypt were part of this initiative. Unfortunately, the tech transfer has not resulted in influenza vaccine production capacity.
অধ্যাপক অ্যাম্পফো আরও জানাচ্ছেন যে বিশ্বব্যাপী কর্মপরিকল্পনা অথবা গ্লোবাল অ্যাকশন প্ল্যানের প্রযুক্তির আওতাভুক্ত হওয়ার দরুন উন্নয়নশীল দেশগুলির জন্য প্রযুক্তি হস্তান্তর সরবরাহ করা হয়েছিল এবং মূলত দক্ষিণ আফ্রিকা এবং ইজিপ্ট এই দুটি দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও অবধি এই প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ সর্দি জ্বরের টিকা উৎপাদনের বৃদ্ধি করতে কিন্তু কোনো সাহায্য করেনি। পৃথিবীর উত্তর গোলার্ধে এই সর্দি জ্বরের সময়কাল শুরু হয় ডিসেম্বর মাসে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তা সর্বোচ্চ মাত্রায় গিয়ে দাঁড়ায় এবং এপ্রিল থেকে মে মাস অবধি এর প্রভাব চলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে প্রতি বছর আনুমানিকভাবে 30 থেকে 50 লক্ষ মানুষ এই ইনফ্লুয়েঞ্জা অথবা সর্দি জ্বরে আক্রান্ত হন এবং এর মধ্যে মৃত্যু হয় 100,000 থেকে প্রায় 500,000 মানুষ অবধি।
এবার শুনবেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র হাইতিতে 20 নভেম্বরের নির্বাচন অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে, যা পরিপূর্ণ একটি সংসদীয় শাসনে ফিরে যেতে এবং দেশটির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হবে। এই নির্বাচনের মাধ্যমে হাইতির জনগণ একজন প্রেসিডেন্ট এবং সংসদীয় প্রতিনিধিদের নির্বাচিত করার সুযোগ পেয়েছেন। হাইতির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মাত্র 7 সপ্তাহ পর হাইতির সরকার এবং নির্বাচনী কর্তৃপক্ষ সকল জনগণ যেন তাদের ভবিষ্যৎ গড়ার জন্য ভোট দেবার সুযোগ পান সেজন্য প্রত্যয়ী ছিলেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কার্বি বলেন, তাঁর কথায়, হাইতির জনগণ শান্তিপূর্ণ পরিবেশ এবং কোনো কোনো এলাকায় বিরূপ পরিস্থিতিতে ভোট দেবার যে অধিকার প্রয়োগ করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই। যুক্তরাষ্ট্র সরকার হাইতিতে মুক্ত, স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনী কাউন্সিল, জাতীয় পুলিশ
এবং সরকার যে অব্যাহতভাবে দৃঢ়চিত্ত ছিলেন তাকেও আমরা স্বাগত জানাই। হাইতি বিষয়ে বিশেষ সমন্বয়কারী এবং পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খেনেথ মার্টিন বলেন, সমৃদ্ধি, সুশাসন এবং হাইতির ভবিষ্যৎ গড়তে সফল নির্বাচন হবে অপরিহার্য। হাইতির প্রধান কতগুলো সমস্যা যেমন ঘূর্ণিঝড় ম্যাথিউর ক্ষয়ক্ষতি, নির্বাচনী এবং বিচার বিভাগীয় সংস্কার, দুর্নীতি বিরোধী পদক্ষেপ এবং অর্থনৈতিক গতি সঞ্চারের জন্য হাইতিতে অবশ্যই 5 বছরের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৈধ একটি সরকার থাকতে হবে। যুক্তরাষ্ট্র সরকার প্রাথমিক প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফল সংক্রান্ত প্রভিশনাল ইলেকটোরাল কাউন্সিলের 28 নভেম্বরের ঘোষণার উপর নজর রাখছে। চূড়ান্ত ফলাফল আসা না অবধি আমরা হাইতির সকল জনগণের কাছে শান্ত পরিবেশ লালন করার অনুরোধ জানাব, যাতে করে রাষ্ট্রীয় সংস্থাগুলোর জন্য গণতান্ত্রিক পুনর্জাগরণ এবং জনগণের নির্বাচিত প্রেসিডেন্টের ক্ষমতা লাভের প্রক্রিয়া সুনিশ্চিত হয়। এই গোলার্ধের অন্যান্য গণতান্ত্রিক ব্যবস্থায় হাইতির আইন সম্মত স্থানের বৈধতা নির্ভর করবে শাসনতান্ত্রিক উপায়ে গঠিত সরকারের উপর, যা আন্ত আমেরিকান ডেমোক্রেটিক চার্টারের নীতির সঙ্গে হবে সঙ্গতিপূর্ণ।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শিগুফতা নাসরিন খুইন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রশ্ন তুলেছেন যে চীন সরকার যদি বাণিজ্য ক্ষেত্রে ছাড় না দেয় তাহলে যুক্তরাষ্ট্রের কি এক চীন নীতি অনুসরণ করা উচিত, সোমবার চীন সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 1979 সালের যুক্তরাষ্ট্র চীন যুগ্ম ইশতেহারে যুক্তরাষ্ট্র বেজিংকে চীনের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয় এবং চীনের অবস্থান যে চীন একটা দেশ ও তাইওয়ান তাদেরই একটা অংশ, যুক্তরাষ্ট্র তা মেনে নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ভিত্তি হচ্ছে সেই নীতি এবং তিনি ট্রাম্প প্রশাসনকে ওই ইস্যুর গুরুত্বটা উপলব্ধি করার আহ্বান জানান। আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA বলেছে যে রাশিয়া প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে ট্রাম্পের জয়লাভে সাহায্য করার জন্য। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তার বিরূপ সমালোচনা করেন। তিনি প্রশ্ন তুলেছেন গত মাসে ভোটের আগে তারা ওই দাবি করেনি কেন। ট্রাম্প টুইটার বার্তায় 2টি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যদি ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন নির্বাচনে জয়ী হতেন তাহলে এবং রিপাবলিকানরা রাশিয়ার CIA-র কথা উল্লেখ করতেন তাহলে সেটাকে বলা হতো ষড়যন্ত্র তত্ত্ব। ট্রাম্প আরও বলেন যারা কম্পিউটার হ্যাক করে তাদেরকে ওই কাজ করার সময় ধরতে হয় আর তা না হলে কারা হ্যাকিং করছে তা নির্ধারণ করা খুব কঠিন হয়ে পড়ে। নির্বাচনের আগে এ কথা বলা হয়নি কেন। এক পর্যবেক্ষক গ্রুপ বলেছে সিরিয়ার আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই শেষ প্রান্তে পৌঁছে গেছে। অগ্রগামী সরকারি সেনাদের মুখে বিদ্রোহী বাহিনী তাদের সবশেষ শক্ত ঘাঁটিগুলো থেকে প্রত্যাহার করছে। ব্রিটিশ ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পরিচালক রামি আব্দুল রহমান বলেছেন অল্প সময়ের ব্যাপার, সম্পূর্ণভাবে তাদের পতন ঘটবে। এর আগে সিরিয়ান সরকার বিদ্রোহীদের কাছ থেকে দক্ষিণাঞ্চলের একটা এলাকা পুনর্দখল করে। এছাড়া বিরোধী যোদ্ধারা যে বাদবাকি এলাকা নিয়ন্ত্রণ করছিল সেই সব এলাকায় সরকারি বাহিনী বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার সোমবার ইসরায়েল সফরে যান। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি লাকিড মার্টিনের নির্মিত পরবর্তী প্রজন্মের 2টি F-35 জঙ্গি বিমান সেখানে পৌঁছে গেছে এবং তা উদযাপনের জন্যই তিনি সেখানে গেছেন। মিশরের প্রেসিডেন্ট বলেছেন রবিবার কায়রোর কপ্টিক অর্থোডক্স গির্জায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল এক আত্মঘাতী বোমা হামলাকারী। ওই হামলায় অন্তত 25 জন নিহত হয়।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলে ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.